এটি হল অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল বাইবেল @ awr.org অথবা যোগ 1224222777 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।
শ্রোতা বন্ধু, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর বাংলা অনুষ্ঠান আশার বাণী শোনার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি নিপা চিশিম
এবং আমি ফিলিপ পান্ডে। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন।
প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে বাংলায় শুভদিন লিখে পাঠিয়ে দিন। নম্বরটি হল +1 747 2525 505। আমি আবারও বলছি +1 747 2525 505। মনে রাখবেন, শুভদিন একটি শব্দ।
প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানমালায় রয়েছে সুস্বাস্থ্যের জন্য এবং আশার প্রকাশিত বাক্য, তাছাড়া গান তো রয়েছেই। চলুন প্রথমে শোনা যাক আপনার সুস্বাস্থ্যের জন্য, বলছেন রত্না সরকার। তবে তার পূর্বে চলুন একটি গান শুনে আসি।
শ্রোতা বন্ধু,
আপনি কি কোনো কোমল পানীয় পছন্দ করেন? জানতে চান কোনটি একটি স্বাস্থ্যকর পানীয়? শুনুন তাহলে। মানবদেহের ওজনের 70% হল জল, সুতরাং 90 কেজি ওজনের একজন লোকের দেহে 63 কেজি হল জল। দেহের প্রতিটি অঙ্গের জন্য জল অপরিহার্য। দেহের প্রায় প্রতিটি কোষ ও কলা জল ধারণ করে এবং অবিরাম তরলে স্নান করে বা ডুবে থাকে। দেহের প্রতিটি কোষের নিজস্ব কাজ অব্যাহত রাখার জন্য জল দরকার। এক গ্লাস শীতল ও স্বচ্ছ জল যে উপকার দিতে পারে, অন্য কোনো বিকল্প পানীয় তা দিতে পারে না। চলুন একটু দেখে নিই, এক গ্লাস জলের জনপ্রিয় বিকল্প কী কী বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রথমত, সিরাপ কিংবা যেসব কোমল পানীয় যাতে উচ্চ মাত্রা চিনি আছে। দ্বিতীয়ত, যেসব পানীয়ে উত্তেজক হিসেবে ক্যাফেইন রয়েছে। তৃতীয়ত, কোকাকোলা, এতে 40 মিলিগ্রাম ক্যাফেইন। এরপর পেপসিকোলা, এতে 36 মিলিগ্রাম ক্যাফেইন। পঞ্চমত, চা, এতে 100 মিলিগ্রাম ক্যাফেইন। তারপর কফি, এতে 120 মিলিগ্রাম ক্যাফেইন। সাত, ক্যাফেইনবিহীন কফি, এতে 18 মিলিগ্রাম ক্যাফেইন। এই কথা সবার জানা উচিত যে মদ্য অল্প সময়ের জন্য ভালো অনুভূতি দিলেও বাস্তবিক অর্থে এটি মানসিক শক্তিকে ও বিচার বিবেচনা শক্তিকে বাধাগ্রস্ত করে। আর মদ্যপানের দীর্ঘমেয়াদী কুফলগুলো হল মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি, লিভার সিরোসিস, প্যানক্রিয়াইটিস ইত্যাদি। মদ ব্যবহারের সামাজিক ক্ষতির দিকগুলো হল ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে ব্যর্থতা, সামাজিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়া, বন্ধুবান্ধব ও জীবনযাপনের ধরনে পরিবর্তন, জীবনের লক্ষ্যের বিচ্যুতি। গর্ভবতী মা যদি মদ্যপান করেন, তবে তার গর্ভজাত সন্তানের ভ্রূণ গঠনের সময়েই দৈহিক ও মানসিক গঠন ও বিকাশ সঠিকভাবে হয় না। আপনার দেহে জল না থাকলে আপনি গিলতে পারবেন না। যে অক্সিজেন আপনি নিঃশ্বাসের মাধ্যমে নিচ্ছেন তা আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ অক্সিজেন রক্তের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার আগে আপনার ফুসফুসগুলো আর্দ্র হওয়া প্রয়োজন। কথা বলতে আপনার সমস্যা হবে। শব্দ বা কথা তৈরির জন্য আপনার জিহ্বা ও গালের মাংসপেশিগুলোকে যেভাবে নড়াচড়া করতে হয় ওগুলো সেভাবে নড়াচড়া করতে পারবে না। আপনার দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হবে। যদি আপনি যখন চোখে পলক ফেলেন তখন অশ্রু কিংবা চোখের উপর জলের আবরণটি তৈরি না হয়, এই আর্দ্রতা ব্যতীত আপনার চোখ শুকিয়ে যাবে, প্রদাহ দেখা দেবে, চোখ মেলার সময় যন্ত্রণা হবে এবং চোখ মেলা কষ্টকর হবে। অনতি বিলম্বেই আপনার দৃষ্টিশক্তি ক্রমেই হারিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কতটুকু জল আপনার দরকার? এর সঙ্গে এই প্রশ্নও এসে যায়, আপনার শরীর থেকে কি পরিমাণ জল চলে যাচ্ছে? আপনি যখন সেটা জানবেন তখন জল পানের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি আপনাকে পূরণ করতে হবে। দৈনিক আপনার কিডনি বর্জন করছে 5.5 কাপ পানি, আপনার ত্বক বের করে দিচ্ছে 2 কাপ, ফুসফুসগুলো 1 কাপ পানি ব্যবহার করে ফেলছে। আপনি বর্জ্য বা মলের মাধ্যমে দৈনিক 1.5 কাপ পানি বের করছেন, সুতরাং দৈনিক আপনার শরীর থেকে কমে যাচ্ছে 10 কাপ পানি। তাহলে কি আপনার ওই বেরিয়ে যাওয়া 10 কাপ জলের ঘাটতি পূরণের জন্য একই পরিমাণ অর্থাৎ 10 কাপ জলই পান করা দরকার? না, আপনার দেহ আপনার খাওয়া খাবারগুলো দহন ও হজম করে শরীরে শক্তি তৈরি করে থাকে, আর এই প্রক্রিয়ার ফলে উৎপাদিত বস্তুর মধ্যে একটি হল জল। সুতরাং জল পান ছাড়াও অন্যান্য উৎস থেকে আপনার দেহে জল আসে। অন্যান্য যেসব বিভিন্ন উৎস থেকে আপনি যে পরিমাণ জল গ্রহণ করে থাকেন তা এইরকম। প্রতিদিন আপনার খাবারে বিদ্যমান জলের পরিমাণ 3.5 কাপ, আপনার বিপাকৃত খাবার থেকে জল আসে 1 কাপ, আপনি পান করেন যে পরিমাণ জল তা হল 5.5 কাপ, আপনার মোট জল গ্রহণের পরিমাণ 10 কাপ। দেখা যাচ্ছে যে প্রতিদিন আপনার দৈহিক প্রক্রিয়া 4.5 গ্লাস জল ব্যবহার করে, তাই আপনাকে প্রতিদিন 5.5 গ্লাস জল পান করতে হবে। তবে যিনি পরিশ্রম করেন, ঘাম ও গরমের কারণে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি পূরণ করার জন্য তিনি আরেকটু বেশি জল পান করতে পারেন। জল পানের খুব বাস্তব একটি নির্দেশ হল একজন ব্যক্তিকে দিনে পর্যাপ্ত জল পান করতে হবে, যেন তার প্রস্রাব স্বচ্ছ নতুবা খুব ক্ষীণ হলদে রঙের হয়। অত্যন্ত কম জল পান করলে পানিশূন্যতা দেখা দিবে, আবার খুব বেশি জল পান করলে ডাইলুশনাল হাইপোনাট্রেমিয়া অর্থাৎ জল পানের কারণে সেরামে লবণের ঘনত্ব বেড়ে যাওয়ার রোগ হবে। ডাইলুশনাল হাইপোনাট্রেমিয়া রোগের কারণে একজন ব্যক্তি খুব নিরুদ্যম হয়ে যেতে পারেন। সুতরাং এমনকি জলপানের ক্ষেত্রেও মিতাচারী হওয়া একান্ত জরুরি। এবার বলবো আমাদের দেহে জলের বিভিন্ন ব্যবহার সম্বন্ধে। 1. জল দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ত্বকের মাধ্যমে ঘাম ঝরিয়ে দিয়ে জল আমাদের দেহকে শীতল রাখার কাজকে সহজ করে, নতুবা দেহের ভিতরকার সঞ্চিত তাপের কারণে চরম বিপদ হতো। 2. জল এক ধরনের পিচ্ছিল কারক। লালা আপনার খাওয়া খাবারকে পিচ্ছিল করে, আপনাকে চিবাতে ও গিলতে সাহায্য করে। আপনার অক্ষিগোলক যদি তরলে না ভিজত তাহলে ওগুলো শুকিয়ে যেত এবং সেখানে প্রদাহ হতো। 3. জল পানিশূন্যতা কমায়। রক্তের কোষগুলো নিয়মিতভাবে জল দিয়ে স্নান করে। 4. রক্তের ঘনত্বকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে জল সঞ্চরণশীল সংবহন প্রক্রিয়ার চাপ কমায়। 5. মূত্র, ঘাম ইত্যাদির মাধ্যমে জল শারীরিক বর্জ্য অপসারণ করতে সাহায্য করে। 6. রক্তের ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করার জন্য জল অপরিহার্য।
এতক্ষণ শুনছিলেন সুস্বাস্থ্যের জন্য।
আমাদের কাছে ইমেল করতে পারেন। ইমেলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা bangladesh@awr.org। আমাদের ওয়েবসাইটেও বিচরণ করতে পারেন। আমাদের ওয়েবসাইটটি হল www.awr.org। এবারে শুনবেন আশার প্রকাশিত বাক্য, বলছেন ফিলিপ পান্ডে। তবে তার পূর্বে চলুন আরেকটি গান শুনি।
জীবন যেখানে বহুমান, জীবন যেখানে বহুমান, নিয়মের স্রোতে যেখানে প্রাণে স্পন্দন ভূষণ মুখে, সবুজ শ্যামলে ভরা নেই ভালোবাসা, তোমারই পানে চালিয়া জেগে ওঠে আশা, সবুজ শ্যামলে ভরা পৃথিবীতে নেই ভালোবাসা, তোমারই পানে চালিয়া জেগে ওঠে আশা, তুমি ধন্য তুমি ধন্য
তুমি ধন্য হৃদয় আকাশে প্রাণে স্পন্দন কৃষণকে তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য হৃদয় আকাশে প্রাণে স্পন্দন কৃষণকে জীবন যেখানে বহুমান যেখানে বহুমান নিয়মের স্রোতে যেখানে প্রাণে স্পন্দন কৃষণ মুখে জীবন যেখানে বহুমান নিয়মের স্রোতে যেখানে প্রাণে স্পন্দন কৃষণ মুখে
প্রিয় শ্রোতা পূর্বের ঘটনায় আমরা জেনেছিলাম বাবিল রাজ নবখতনিচ্ছর একটি স্বপ্ন দেখেছিলেন আর তিনি সেই স্বপ্নটি ভুলে গিয়েছিলেন। স্বপ্নটি ও তার তাৎপর্য জানার জন্য তিনি তার রাজ্যের সমস্ত বিদ্বান মায়াবী জাদুকর জ্যোতিষীদের ডেকেছিলেন, কিন্তু তারা কেউই সেই স্বপ্ন এবং তার তাৎপর্য জানাতে পারেনি। আর রাজা রাগে তার দেশের সকল জ্ঞানীগুণী জ্যোতিষী মন্ত্রবিদ্যা জাদুকর সকলকে হত্যা করার আদেশ দিয়েছিলেন। বিষয়টি দানিয়েল নামক একজন ঈশ্বর ভয়সীর লোক, যিনি নিজেও ওই দেশের বিদ্বান বলে খ্যাত ছিলেন, তার কানে গেল। তিনি রাজার কাছে সময় চেয়ে, মহান ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করলেন। চলুন তারপর দানিয়েল কি করলেন তা শোনা যাক। দানিয়েলের প্রার্থনার উত্তরস্বরূপ রাতে এক দর্শনে ঈশ্বর তার সেবক দানিয়েলের কাছে সেই স্বপ্ন এবং তার তাৎপর্য প্রকাশ করলেন। ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব সেই সমস্ত নরনারীদের কাছে প্রকাশিত হয় যারা তাঁর কাছে প্রার্থনা করেন। দানিয়েল এভাবে প্রার্থনা করেছিলেন, হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি। তুমি আমাকে জ্ঞান ও সামর্থ্য দিয়াছ। আমরা তোমার কাছে যাহা চাহিয়াছিলাম তাহা আমাকে এখন জানাইলে। দানিয়েল 2:23। আর তখন দানিয়েল রাজার সঙ্গে দেখা করতে গেলেন এবং তিনি তাকে বললেন যে একথা সত্য যে কোনো জ্ঞানী লোক, কোনো জ্যোতির্বেত্তা, কোনো গণক, কোনো জাদুকর কি মন্ত্রবেত্তা আপনার ওই স্বপ্নের কথা জানাতে পারবে না। কিন্তু ঈশ্বর স্বর্গে আছেন, তিনি নিগূঢ় বিষয় প্রকাশ করেন, আর উত্তরকালে বা ভবিষ্যতে যাহা যাহা ঘটিবে তাহা তিনি মহারাজ নবখতনিশ্বরকে জানাইয়াছেন। দানিয়েল 2:28। সুতরাং এই ভবিষ্যৎবাণীটি সময়ের ক্রমধারায় আমাদের নিয়ে এসেছে। এটি পর্যায়ক্রমে দানিয়েল থেকে শুরু করে বাবিল রাজ্য, মাদীয় পারসিক রাজ্য, গ্রীস রাজ্য এবং রোম রাজ্যের মধ্য দিয়ে আমাদের নিয়ে এসেছে। এটি আমাদের বিভক্ত ইউরোপ সাম্রাজ্যের মধ্য দিয়ে আমাদের নিয়ে এসেছে। এই ভাববাণীটি আমাদের আর কোন দিকগুলোতে নিয়ে যাবে? দানিয়েল 2:31 বলে, হে মহারাজ, আপনি দৃষ্টিপাত করিয়াছিলেন, আর দেখুন এক প্রকাণ্ড প্রতিমা। সেই প্রতিমা বৃহৎ এবং অতিশয় তেজবিশিষ্ট, তাহা আপনার সম্মুখে দাঁড়াইয়াছিল, আর তাহার দৃশ্য ভয়ঙ্কর। সেই প্রতিমার বৃত্তান্ত এই, তাহার মস্তক সুবর্ণময়, তাহার বক্ষ ও বাহু রৌপ্যময়, তাহার উদর ও উরুদেশ পিত্তলময়, তাহার জঙ্ঘা লৌহময় এবং তাহার চরণ কিছু লৌহময় ও কিছু মৃত্তিকাময় ছিল। এটি পাওয়া যায় দানিয়েল 2:31-33। আবার দানিয়েল 2:34-35 লেখা আছে, আপনি দৃষ্টিপাত করিতে থাকিলেন, শেষে বিনা হস্তে খনিত এক প্রস্তর সেই প্রতিমার লৌহ ও মৃন্ময় দুই চরণে আঘাত করিয়া সেগুলি চূর্ণ করিল। তখন সেই লৌহ মৃত্তিকা পিত্তল রৌপ্য ও সুবর্ণ একসঙ্গে চূর্ণ হইয়া গ্রীষ্মকালীন খামারের তুষের ন্যায় হইল, আর বায়ু সে সকল উড়াইয়া লইয়া গেল, তাহাদের জন্য আর কোথাও স্থান পাওয়া গেল না। আর যে প্রস্তরখানি ওই প্রতিমাকে আঘাত করিয়াছিল তাহা বাড়িয়া মহাপর্বত হইয়া উঠিল এবং সমস্ত পৃথিবী পূর্ণ করিল। এটি পাওয়া যায় দানিয়েল 2:36-38। স্বপ্নের তাৎপর্য লেখা আছে এভাবে, স্বপ্নটি এই, এখন আমার মহারাজের সাক্ষাতে ইহার তাৎপর্য জ্ঞাত করি। হে মহারাজ, আপনি রাজাধিরাজ, স্বর্গের ঈশ্বর আপনাকে রাজ্য ক্ষমতা পরাক্রম ও মহিমা দিয়াছেন, আর যে কোনো স্থানে মনুষ্য সন্তানগণ বাস করে সেই স্থানে তিনি মাঠের পশু ও আকাশের পক্ষীগণকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন এবং তাহাদের সকলের উপরে আপনাকে কর্তৃত্ব দিয়াছেন। আপনি সেই স্বর্ণময় মস্তক। স্বর্ণময় মস্তক বলতে বাবিলকে অথবা নবুখৎনেৎসরকে বুঝায়। নবুখৎনেৎসরের সাম্রাজ্য বিশ্বকে 605 খ্রিস্টপূর্বাব্দ থেকে 539 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করে। নবুখৎনেৎসর সমগ্র জগতের মধ্যে সবচেয়ে চমৎকার সাম্রাজ্যগুলোর একটি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। তার সাম্রাজ্য প্রচুর পরিমাণে স্বর্ণ দ্বারা শোভিত ছিল। ওই সময় বাবিল বা বেবিলন ছিল সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী সাম্রাজ্য। এই সাম্রাজ্যে একটি ঝুলন্ত উদ্যান ছিল যা প্রাচীন জগতের একটি বিস্ময়। তাছাড়াও অনেক জাঁকজমক উদ্যান ছিল। বাবিল নগরী চারিদিকে 10 মাইল বা 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। রোম নগরী ছিল 6 মাইল বা 9.6 কিলোমিটার বিস্তৃত এবং এথেন্স নগরী ছিল 4 মাইল বা 6.4 কিলোমিটার বিস্তৃত। মার্দুকের মন্দিরটি ছিল 300 ফুট বা 91 মিটার উঁচু। বাইরের দিকটি উজ্জ্বল নীল টাইলস দ্বারা আবৃত ছিল, ভেতরের দিকটি ছিল সোনার পাত দ্বারা মোড়ানো। ওই একটিমাত্র মন্দিরেই নবখৎনেৎসর 18 টন বা 16,000 কেজি সোনা ব্যবহার করেছিলেন। আপনি কি লক্ষ্য করেছেন কেন ঈশ্বর বাবিলকে স্বর্ণের প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন? কারণ এদের প্রধান দেবতা বেল মার্দুক প্রচুর পরিমাণে সোনা দ্বারা তৈরি একটি মন্দিরে বসেছিলেন বলেই। বাবিলের দেবতাদের প্রধান বেল মার্দুক ছিল একটি স্বর্ণময় বেদির পাশে একটি স্বর্ণময় মোমদানির সম্মুখে একটি স্বর্ণময় সিংহাসনের একটি স্বর্ণময় মূর্তি। শুধু সিংহাসন এবং বেদির জন্য 8.5 টন বা 7,700 কেজি খাঁটি সোনা ব্যবহার করা হয়েছিল। এখন চিন্তা করুন, ঈশ্বর নবখৎনেৎসরকে বলেছিলেন, তুমি এই স্বর্ণমস্তক। দানিয়েল 2:32 আরও বলে, তাহার বক্ষ ও বাহু রৌপ্যময়। বাবিলের পরে আরেকটি রাজ্য উঠবে, সেটি হল মাদীয় ও পারসিক রাজ্য। এটি বাবিল রাজ্যকে উপড়ে ফেলবে। আপনাকে ভাববাণীর অর্থ অনুমান করতে হবে না। আপনি শুধু দানিয়েল দুই অধ্যায় ৩৯ পদ পড়ুন। রৌপ্যময় বক্ষ এবং বাহু কাকে নির্দেশ করে? তোমার পরে আর এক রাজ্য উঠিবে। বাইবেলের ভবিষ্যৎবাণী আগাম বলে দিয়েছিল যে বাবিল রাজ্যটি চিরস্থায়ী হবে না, আরেক রাজ্য উঠবে। এটি কিভাবে ঘটেছিল ইতিহাসও ঠিক সেভাবেই বলছে। প্রিয় শ্রোতা, আপনি বাইবেলের প্রকাশিত বাক্যের সবচেয়ে বিস্ময় সম্পর্কে শুনছেন। আজ আমরা জানলাম বাবিল রাজ নবখতনিৎসর কি স্বপ্ন দেখেছিলেন এবং তার তাৎপর্য কি তা দানিয়েলের কাছে ঈশ্বর বলেছিলেন, আর দানিয়েল তা রাজার কাছে বলেছিলেন। স্বপ্নে তিনি একটি প্রকাণ্ড মূর্তি দেখেছিলেন। মূর্তিটির মস্তক স্বর্ণময় এবং বক্ষ ও বাহু রৌপ্যময়, আর দানিয়েল স্বর্ণ ও রৌপ্যের তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন। মূর্তিটির বাকি অংশগুলো কি কি দিয়ে তৈরি ছিল এবং সেগুলোর তাৎপর্যই বা কি তা জানার জন্য আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত শুনতে থাকুন। আমি নিশ্চিত এর মাধ্যমে আপনি অনেক অজানা বিষয়গুলো জানতে পারবেন এবং নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করতে পারবেন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আশার বাণী শুনছিলেন।
আজকের গানে ছিলেন ইলিকা এবং স্যাক্রিফাইস স্কোয়ার।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি। তবে যাবার পূর্বে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি। আশার বাণী, জিপিও বক্স নম্বর ৮০, ঢাকা ১০০০, বাংলাদেশ। আমি আবার বলছি, আশার বাণী, জিপিও বক্স নম্বর ৮০, ঢাকা ১০০০, বাংলাদেশ। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দিনের প্রতিটি মুহূর্ত মহান সৃষ্টিকর্তা আপনার সঙ্গে সঙ্গে থাকুন। আমিন।
এটি হলো অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও। আপনি আশার বাণী শুনছেন। আরও অধিক তথ্য জানার জন্য নির্দ্বিধায় আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হল বাইবেল @ awr.org অথবা যোগ ১২২৪২২০৭৭৭ এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কল করতে পারেন।